তো বিষয় ছিল যে হারাম বস্তু দ্বারা বা হারাম উপাদান দ্বারা উপাদানকে ঔষধ হিসাবে গ্রহণ করা যাবে না, এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো ইন্নাল্লাহ আনজালাদ দাওয়া ওয়া আনজালাদ দা ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া ওয়া লা তাদাওয়া বিহারামিন। তারপরে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খামার সম্পর্কে, অ্যালকোহল সম্পর্কে আরেকটা হাদিস, ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা, খামার সম্পর্কে বলছেন যে খামার এটা কি না, এটা কোনো ঔষধ না, বরঞ্চ এটা হচ্ছে কি রোগ। ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দা, সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। অতএব অ্যালকোহল এটা কখনো এটার মধ্যে শিফা থাকতে পারে না, এটার মধ্যে আছে রোগ। তবে যদি এর ওই যে একদম স্থূল মাত্রা যেটা, এটাকে যদি প্রক্রিয়াজাত করে বা যে কোনো হারাম বস্তুকে তাকে প্রক্রিয়াজাত করে যদি তার নেচার বিনষ্ট করে দেওয়া হয় তাহলে সেটা মুবাহ হতে পারে। এখন ওই যে এখানে একটা প্রশ্ন যে ধরেন হারাম উপাদান, এই উপাদানকে ঔষধ হিসাবে গ্রহণ করা, এটা কি শুধু খাবার ক্ষেত্রে না এটা ব্যবহারের ক্ষেত্রে এক্সটার্নাল ইউজের জন্য এটা সেম রুলিং কি না? হ্যাঁ, যেভাবে হারাম উপাদানটা খাওয়া হারাম ঠিক এমনিভাবে ওইটা ইউজ করাও হারাম। এখন যদি কেউ একটা হারাম বস্তুকে লোশন হিসাবে শরীরে দেওয়া হলো, এটাও কি হারাম? মলম হিসাবে, ওয়াইনমেন্ট হিসাবে যদি ব্যবহার করা হয় উপাদান, হারাম হারাম। যে জিনিস খাওয়া হারাম ওইটা ব্যবহার করাও হারাম। হ্যাঁ, তো এইখানে এটা বলা যাবে না যে এটা তো আমি খাচ্ছি না, এটা শুধু এক্সটার্নাল ইউজের জন্য গেল। তৃতীয় বিষয় হচ্ছে এখানে আরেক মশলা জানতে হবে যে যদি কোনো মানুষের তার জানের খাতরা হয় এবং স্পেশালিস্ট যদি তাকে বলে দেন যে এইটার দ্বারাই সে আপাতত শিফা লাভ করবে, তাহলে এই জায়গাতে এটা হচ্ছে এক্সেপশন। যেমন আমরা দেখি এবং এর রুলিংটা পাই আমরা কোরআনে কারীম থেকে, ফামানে তুর্রা গাইরা মাখমাসাতিন ওয়ালা মুতাজানিফিন লিইসম ফালা উদওয়ান আলাই ফালা ইসমা আলাই। যে হারাম বা মৃত বস্তু, মৃত জন্তু খাওয়ার বিষয়ে যদি দেখা যায় যে কেউ ক্ষুধার জ্বালায় মরে যাবে কিংবা পিপাসার কারণে সে একদম মারা যাওয়ার উপক্রম, ওই অবস্থায় ওই পরিমাণ গ্রহণ করা তার জন্য হালাল যেটা গ্রহণ করলে পরে তার জানটা বেঁচে যাবে। ওই ক্ষেত্রে একজন মানুষের সামনে যদি একটা মৃত জানোয়ার থাকে, জন্তু থাকে, তাহলে সেই মৃত জন্তুর গোশটা তার জন্য ওই পরিমাণ খাওয়া হালাল যে পরিমাণ খেলে পরে জানটা আপাতত রক্ষা পাবে। তো যদি কোনো ডাক্তার বলেন যে এই লোকটা হয়তো এই বিষয়টা বা এই উপাদানটা ইউজ না করলে সে এখন মারাই যাবে, এবং যদি ওই বিষয়টা নিশ্চিত থাকে যে আশা করা যায় এটা ইউজ করলে পরে উনি বেঁচে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে, এটা মুবাহ। কিন্তু যদি হয় যে ডাক্তার বলতেছেন যে এটা আপনি ইউজ করে দেখতে পারেন, কাজ করলে করতে পারে কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে ওইটা ব্যবহার করা যাবে না, তাহলে ওইটা ওই হারামটা ওই সময় ব্যবহার করা যাবে না। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? যদি ডাক্তার বলেন যে ওই হারাম বস্তুটা, ওই উপাদানটা ইউজ করলে পরে আশা করা যায় প্রাণ রক্ষা পাবে, তাহলে ওই ক্ষেত্রে সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ডাক্তারের কথা হয় যে আপনি ওইটা ব্যবহার করে দেখতে পারেন কি হয় কিন্তু কিছু বলা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ওই হারাম ইউজ করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কাছে এই হাদিসটা আপনারা যখন পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু লোকের তাদের উদরি রোগ হয়ে গেল, উদরি রোগ ছুত যেটা, যে পেট ফুলে যাওয়া, এবং তাদের ওই যে প্রস্রাব, পায়খানা এগুলো বন্ধ হয়ে গেল, পেট ফুলে গেল, তো ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ হিসাবে তাদেরকে বললেন যে তোমরা উটের দুধ আর উটের মূত্র দুইটা খাও, উটের দুধ এবং উটের মূত্র। এখন প্রশ্ন হতে পারে যে হারাম উঠের উঠের মূত্রটা কি হারাম না হারাম, তো এটা কিভাবে বললেন? এখন যদি কেউ দলিল পেশ করে যে এই তো এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বস্তু দিয়ে তো তিনি নিজেই ট্রিটমেন্ট করছেন, তাহলে হারাম বস্তু দ্বারা ট্রিটমেন্ট এটা হারাম হবে কিভাবে? দলিল তো সুস্পষ্ট দলিল, তাহলে এর জবাবটা কি? এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের কথা ছিল যে এখানে দুইটি এবং দুইটাই দুইটিই সঠিক, যে প্রথমত হয়তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে জানতে পেরেছেন যে তাদের শিফাটা এটার মধ্যেই আছে, এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, যে কারণে তাদেরকে বলা হয়েছে উদের উটের দুধ আর উটের মূত্র দুইটা খাও। দ্বিতীয় বিষয় ছিল যে মুহাদ্দিসিনে কেরামে কেউ বলছেন যে এটার মধ্যে তাদের জন্য ছিল একটা অপমান, যে তাদের পাপের শাস্তিস্বরূপ তাদেরকে ওইটা দেওয়া হয়েছে যাতে সমাজ দেখুক যে তোমরা একটা নাপাক জিনিস খাচ্ছ এবং এর দ্বারা তোমাদেরকে শিফা দেওয়া হচ্ছে। এটা তো আলা কুল্লি হাল সেটা ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো যে কোনোভাবে যে তাদের পাপের শাস্তি হলো এবং এটার এটা ছাড়া তাদের শিফা অন্য কিছু তাদের শিফা অন্য কিছুর মধ্যে ছিল না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা হচ্ছে একটা রেয়ার কেস, এটা রেয়ার কেস, কিন্তু সাধারণ রুলিংটা কি? সাধারণ রুলিং হচ্ছে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ আনজালাদ্দা দাওয়া ও আনজালাদ্দা আনজালাদ্দাওয়া ও আনজালাদ্দা, এবং তোমাদের জন্য যে শিফা রাখা হয়েছে সেটা খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের মধ্যে তোমাদের জন্য শিফা রাখেননি। ওয়ালা তাদাওয়াও বিহারাম, ওয়ালা তাদাওয়াও বিহারাম, ইন্নাল্লাহ আলাম ইয়াজআল শিফাআকুম ফি হারাম, হারাম বস্তুর মধ্যে তোমাদের জন্য শিফা রাখেননি। এটাই হচ্ছে সাধারণ নির্দেশ। তো আমাদের সাধারণ নির্দেশ যেখানে আছে সাধারণ নির্দেশকে সাধারণ অবস্থায় এটা অ্যাপ্লাই করতে হবে, স্পেশাল নির্দেশ যেটা সেটা হচ্ছে স্পেশাল ক্ষেত্রে, ওই যেটা আমরা বললাম যে যদি স্পেশালিস্ট অ্যাডভাইস করেন যে ওই হারামের মধ্যেই তার শিফা আছে তাহলে ওই ক্ষেত্রেই তখন ওই দলিলটা আমাদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু ওই দলিলটাকে সাধারণভাবে এটাকে দলিল হিসাবে পেশ করা যাবে না। না তো এই গেল যেটা হয়তো হারাম মেডিসিন হিসাবে, একজন রোগী যখন অসুস্থ হয়ে পড়বে তখন হারাম বস্তুকে সে মেডিসিন হিসাবে গ্রহণ করতে পারবে না। এমনিভাবে কেউ অসুস্থ হলে পরে এগুলো হলো এক্সটার্নাল হারাম, এক্সটার্নাল যে বস্তু বস্তুগতভাবে এগুলো হারাম, আরও কিছু বিষয় আছে যেগুলো আকিদাগতভাবে হারাম। একজন লোক অসুস্থ হলে পরে বস্তুগতভাবে হারাম যে বিষয়গুলো এগুলোকে যেমন সে ইউজ করতে পারবে না শিফার জন্য, ঠিক তেমনিভাবে আকিদাগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলোকেও সে তার শিফার জন্য ব্যবহার করতে পারবে না। আকিদাগতভাবে হারাম কি? তাবি, মন্ত্র, কবচ, হ্যাঁ, এরপরে ধরেন ওই যে মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক, সেহার, হ্যাঁ, বিদাতি আজকার, এগুলো হচ্ছে আকিদাগতভাবে হারাম। এখন একজন অসুস্থ রোগীর জন্য বস্তুগতভাবে হারাম বিষয়গুলোকে যেভাবে ইউজ করা হারাম, তেমনিভাবে আকিদাগতভাবে হারাম যে বিষয়গুলো ওই বিষয়গুলোকেও ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হারাম। এখন যেমন ওই যে তামিমা ঝুলানো, তাবিজ কবজ ঝুলানো, বাতিল বিদাতি আজকার দিয়ে ঝাড়ফুঁক, মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক, তারপরে ওই যে সেহের করা, তারপরে ওই যে জিন্নাতের কী করা, আশ্রয় গ্রহণ করা, হ্যাঁ, যে অনেক সময় আসে না যে কেউ হয়তো দেখা গেল যে যেমন সেহের, কেউ মাসহুর সেহের করা হয়েছে কাউকে, এখন এই সেহের থেকে নিষ্কৃতির জন্য দেখা যায় যে আমাদের সমাজে কি ওই সেহেরকে আরেকটা সেহের দিয়েই কাটতে হবে, হারাম, এটা হারাম, এটা করা যাবে না, কারণ এটা কি আকিদাগতভাবে ওই বিষয়টা হারাম। যদিও এখানে এমন কোনো উপাদান নাই যে উপাদানটা হারাম, একজন সাহের সে কী ব্যবহার করতেছে দেখা গেল যে হয়তো মাটির পাতিল, কাগজ, জাফরানের কালি, হ্যাঁ, পাখি, হ্যাঁ, এইগুলাকে ব্যবহার করতেছে। এখন যদি কেউ বলে যে এখানে পাখি কি হারাম, মাটির পাতিল এটা কি হারাম, আমি কাগজ ব্যবহার করতেছি এটা কি হারাম, জাফরানের কালি এটা কি হারাম, সবই তো হালাল উপাদান, তো আপনি এটা গ্রহণ করবেন না কেন? গ্রহণ করতে পারবো না এই কারণে যে তোমার এই সব বস্তুগুলো মিলে যেটা হচ্ছে ওইটা আকিদাগতভাবে হারাম, ওই সব মিলিয়ে তুমি যেটা তৈরি করছো ওইটা কি আকিদাগতভাবে হারাম, অতএব এটা গ্রহণ করা যাবে না। এবং এই যে সেহের, সেহের হচ্ছে কুফুর। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক সময় ওই যে জিন্নাত দিয়ে জিন্নাত তাড়ানো, জিন দিয়ে জিন তাড়ানো, ওই যে জিনের বাদশা দিয়ে রাজা প্রজা যারা ওই যে প্রজা ট্রজা যেগুলো আছে এগুলো গিয়ে তাড়াই দেয়া, এটাও ঠিক না। বাতি নিবিয়ে ডাক দেয়া হলো যে আসো। হ্যাঁ, তো এটা তারা করে কি যে ওই যে জিন্নাতের বিভিন্ন ধরনের কিছু তাদের আজকার আছে, বিদাতি আজকার, ওই বিদাতি আজকারগুলো যখন কেউ কয়েক হাজারবার পড়ল, তো পড়ার পরে ওইটার এই এই একজন তার একজন খাদিম তৈরি হয়ে যায়। হ্যাঁ, তখন আসআলুকা বি হাক্কি ফুলান ও ফুলান ফুলান আন তাহদুর, এটা হচ্ছে এই যে যারা তাবিজ কবজ করে এদের যে প্র্যাকটিসটা হচ্ছে ওই হিন্দুদের মতো, এক্স্যাক্টলি হিন্দুদের মতো। হিন্দুদের তাদেরও হচ্ছে যে ওই যে কিছু মন্ত্র আছে যে ওই মন্ত্রটা তুমি 1000 বার জপ করবা সূর্যের দিকে তাকায়া, তো দেখা যাবে যে এরপরে তুমি এই মন্ত্র পড়ে তুমি ডাক দিবা ওইটা কাজ হয়ে যাবে, বা ওই মন্ত্র লিখে দিবা ওইটা কাজ হয়ে যাবে। বাংলাদেশে যে সমস্ত হুজুররা তাবিজ কবজের ব্যবসা করে এরাও কিন্তু সেম কাজ করে, এবং এদের তাদের তাবিজের বইতে কিন্তু এই বিষয়গুলো লেখা আছে যে তুমি যেমন মনে করেন আর রহমান বা আর রাহিম, তো এই এই এটা তুমি 1000 বার কাগজে লিখে ওইটা নদীতে ছেড়ে দেবা, তারপরে তুমি 10000 বার আর রহমান আর রহমান আর রহমান ওইটা তুমি একাকি বসে তুমি 10000 বার জপ করবা, এরপরে তুমি ওই আর রহমান আর রহমান ওইটা লিখে দিবা তাবিজে, ওইটা কাজ করবে। প্র্যাকটিসটা কিন্তু ওই যে হিন্দুদের এবং মুসলমানদের একই, তারা ওই মন্ত্র মন্ত্রের জিকিরটা পড়তেছে একটা নির্ধারিত সংখ্যায়, করার পরে ওই মন্ত্র লিখে দিচ্ছে। মুসলমানরাও কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের বিষয়গুলা লিখে দিচ্ছে, এবং এটা এর আগে তারা এটা প্র্যাকটিস করতেছে, 1000 বার লিখে এটা পানিতে ছেড়ে দিচ্ছে, আরও 10000 বার বসে জপ করতেছে, তো এরপরে কী হলো যে এখন এটা তার এই 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 জিকিরটা এটা এটার খাদিম সে পেয়ে গেছে, তাদের ধারণা হয় যে এটার খাদিম সে পেয়ে গেছে। তো আলা কুল্লি হাল, যারা ওই যে জিন্নাত চর্চা করে তাদের প্র্যাকটিসটাও ওরকমই। হ্যাঁ, যে তারা ওই একটা নির্ধারিত কিছু এই যে বিদাতি আজকার আছে ওই আজকারগুলো পড়বে, পড়ার পরে শয়তান একটা আসবে তার কাছে এসে বলবে যে আপনার কী চাই, তো যে আমার কাছে তো রুগী আসছে অমুক, এখন ওনার কী হয়েছে একটু দেখে ঠেকে বলো। তো এই সত্যমিথ্যা সব মিলে যেটা শয়তানের কাজ, সত্যমিথ্যা সব মিলে বললো, তো উনি বললেন যে হ্যাঁ আপনার তো এই হয়েছে, এখন কী করতে হইব বলে আপনার গরু দিতে হইব একটা, এর সাথে টাকা দিতে হইব আরও কিছু, তো সব মিলে এই এই তো ব্যবসা। এই বিষয়গুলো হচ্ছে আকিদাগতভাবে কি হারাম। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, যে তাদের মধ্যে কিছু মানুষ লোক আছে, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, যারা কিছু পুরুষ জিনের আশ্রয় গ্রহণ করে, তো ওই তো ওরে ডেকে নিয়ে আসলো যে আমার কাছে তো রুগী আসছে, এতজন বসে আছে, সবাই তো 1000 টাকা করে এখানে কী দিছে আর্জি দিছে, এখন কার কী হয়েছে আপনি একটু বলে দেন। হ্যাঁ, তো বললো যে ঠিক আছে এরে এই তাবিজ, আর তাবিজগুলো তো ফটোকপি করাই আছে, যে এইটা নেন এইটা নেন, এই ইয়াউযুনা রিজালুম মিনাল ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, এটা তাদের নাফরমানিকে তাদের কী কী আরো বাড়িয়ে দেয়। সুতরাং যখন অসুস্থ হওয়ার পরে কোনোভাবেই এই যে মানে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার অসুস্থতা এটা আমার রবের পক্ষ থেকে আসছে, এবং এটা এর মধ্যে আমার কোনো খায়ের আছে, কোনো ধরনের হায় হতোষ করা যাবে না, এবং সুস্থতা লাভের জন্য এক্সটার্নাল হারাম কোনো মেডিসিন যেভাবে ইউজ করা যাবে না, ঠিক তেমনিভাবে আকিদাগতভাবে হারাম কোনো বিষয়ের আশ্রয় গ্রহণ করা যাবে না, যে যেভাবেই হোক আগে সুস্থতা। কারণ কি, একজন মোমেনকে খেয়াল রাখতে হবে যে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি অসুস্থ হয়ে পড়ছি, এটা আমার রবের পক্ষ থেকে। মৃত্যু আমার জন্য যখন নির্ধারিত আছে তখনই আমার মৃত্যু হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগ পিছু হবে না, যখন মৃত্যু নির্ধারণ আছে, নির্ধারিত আছে, ওই সময় হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অতএব আমি যদি ঔষধ গ্রহণ না করি, হারাম বস্তুটাকে যদি ঔষধ হিসাবে গ্রহণ না করি, তাহলে আমার বেশি থেকে বেশি কী হবে, আমার এই দুনিয়ার জীবনটা এখানে হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই দুনিয়ার জীবনে সুস্থতা লাভের জন্য বা আরও কিছুদিন হায়াত লাভের জন্য হারাম একটা বস্তুকে যদি আমি আমার ঔষধ হিসাবে গ্রহণ করি, তাহলে এর খেসারত আমাকে দিতে হবে দুনিয়াতে এবং এর খেসারত দিতে হবে আমাকে আখেরাতের সেই চিরন্তন জীবনে। অতএব আমাকে বুঝতে হবে যে আমার এই সাময়িক কষ্টটা এটা আমার জন্য কি উত্তম, যেটা আমার দীর্ঘমেয়াদী কষ্ট থেকে এই সাময়িক কষ্টটা আমার জন্য অনেক ভালো। আমি ঔষধ না নেই তাহলে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তাতে আমার কি অসুবিধা তো কিছু নেই, আমি আমার রবের কাছে চলে যাব, ওইখানেই আমি আমার আরাম আয়েশ আমি সব কিছু বুক করব। একটা জীবন শেষ হলো, কিন্তু এটা স্বল্পমেয়াদী জীবন শেষ হলো, দীর্ঘমেয়াদী জীবনে আমি আরাম পেয়ে গেলাম, অতএব অসুবিধা কী। কিন্তু যদি কেউ তার এই স্বল্পমেয়াদী জীবনের আরাম আয়েশের জন্য সে যদি তার দীর্ঘমেয়াদী জীবনটাকে বিনষ্ট করে ফেলে, তাহলে সেটাই হবে চরম বুকামি। অতএব মুমিনের দ্বারা উচিত না যে উপাদানগতভাবে বস্তুগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলোকে মেডিসিন হিসাবে গ্রহণ করা, কিংবা আকিদাগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলোকে গ্রহণ করা, তামিমা, তাবিজ, মন্ত্রপদ, কবজ, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের এই 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 যে আরও কিটি দেয়া অনেক কিছু ঝুলায় শরীরে, হ্যাঁ এগুলা ঠিক না। সেহের সাহিরের কাছে যাওয়া, কাহিনের কাছে যাওয়া, অনেক বড় বড় স্টুপিডরা আছে যারা ওই যে কী করে দেখেন আপনি, ওই যে হাতের মধ্যে আংটি দেয় চারটা পাঁচটা, হ্যাঁ এগুলা ন্যাশনাল স্টুপিড। তো একটা দেখবেন লাল রঙের, একটা দেখবেন সবুজ রঙের, একটা দেখবেন হলুদ রঙের, হ্যাঁ তো এক একটা তারা এক এক বিপদ থেকে রক্ষা করে, এটা হচ্ছে তার আকীদা। এদেরকে কি বলবেন? তো এইগুলাকেও ইউজ করা এটা হচ্ছে হারাম, হারাম। তারপরে এই যে তাবিজ কবজ যে সমস্ত হুজুররা দেয় তাদের কাছে যাওয়া, তবে এখানে ওই যে আরেকটা বিষয় এটা খেয়াল রাখবেন যে যারা তাবিজ দেয় প্রফেশনাল এই যে যে হুজুররা আছে তাবিজের ব্যবসা করে, এরা তাদের তাবিজে দেখবেন যে অনেক সময় আপনি যদি তাবিজ খুলে দেখেন তো ওইদিকে দেখবেন এক কর্নারে লেখা আছে জিব্রাইল, আরেক কর্নারে লিখবে এখানে মিখাইল, ওইখানে লিখবে ইসরাফিল, এখানে লিখবে আজরাইল। তো বলবে আমি তো এখানে চার ফিরিস্তার নাম লিখছি, অসুবিধা তো কিছু নেই, এখানে হারাম কিছু লেখা হয়নি। যদি এলিজিবল কিছু হয় তাহলে ওইটা না হয় হারাম হলো, এটা তো আপনি পড়তে পারতেছেন রে ভাই, জিব্রাইল, মিখাইল, ইসরাফিল, আজরাইল, তো অসুবিধাটা কোন জায়গায়? মানে অসুবিধাটা কোন জায়গায়? এদের কাছে যে এদের নাম দিয়ে তুমি আমার এদের না আমার গলায় ঝুলিয়ে দিবা, এটা কোথায় পেলা? কেন? এটা হচ্ছে একটা যে ওনাদের নামের আশ্রয় প্রার্থনা করা এটা হচ্ছে শিরক, অতএব এটা করা যাবে না। যদিও একদম কোনো হরপ পরিবর্তন হয়নি, সুন্দরভাবেই সে সাপারক করেই লিখছে জিব্রাইল, মিখাইল, ইসরাফিল, আজরাইল, এটা এক। দ্বিতীয় বিষয় হলো এ ধরনের হুজুরকে জিজ্ঞেস করবেন যে চারটা নাম যে আপনি লিখলেন, জিব্রাইল ঠিক আছে বুঝলাম, মিখাইলও ঠিক আছে বুঝলাম, ইসরাফিলও ঠিক আছে বুঝলাম, আজরাইল পাইলেন কোত্থেকে? আজরাইল নামে তো কোনো ফেরেশতা কোরআন এবং সুন্নাতে অস্তিত্ব নেই, আমরা জানি ওনাকে কি মালাকুল মউত, তাহলে এটা এই নামটা আপনি আপনার নিজের পক্ষ থেকে আবিষ্কার করছেন, ওই দিক থেকেও আপনার এই তাবিজ এটা রিজেক্টেড। আচ্ছা, এবার আরেকজন হুজুর কি করলো যে না ওইগুলা কোনো ফেরেশতার নাম না, বেচারা ওই একদিকে লেখলো আল্লাহ, একদিকে লেখলো আর রহমান, একদিকে লেখলো আর রাহিম, আর একদিকে লেখলো ধরেন হয়তো আল করিম, মুদ্দোখানে আবার বড় করে লেখছে আল্লাহ, অথবা কখনো মুদ্দোখানে আল্লাহ বড় করে লেখে চার কোনায় হয়তো বিভিন্ন নাম লিখে দিল, এটাও কি বিদআ? এটাও বিদআ, বিদআ মানে অবশ্যই হারাম। বিদআ এখন এটা কেন বিদআ? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে এভাবে লিখে দেওয়ার পক্ষে আল্লাহ কোনো সুলতান নাজিল করেননি, অতএব যে পক্ষে কোনো দলিল নেই ওইটি হচ্ছে বিদআ। খালাস। আচ্ছা, এবার আরেকজন লিখে দিল ওয়াইদা মারিজ তুফা হুয়া ইয়াশফিন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এইগুলাই যে আমি ওই যে প্রত্যেক বছরই কয়েকশো তাবিজ আমাকে খুলতে হয়, তো এইগুলাই দেখি। তো এই যে ধরেন ওই যে প্রায় এখনও মনে হয় গড়ে খুঁজলে প্রায় 500 মতো তাবিজ পাওয়া যাবে, আছে কমপক্ষে 500 আছে। তো এই এখন এটাতে কি অসুবিধা? একদম কোরআনে কারিমের আয়াত লিখে দিল, এটা হালাল না হারাম? আহসানতুম, এটাই হচ্ছে মানে এই বিষয়ে সঠিক কথা। তবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বা এই কথাটা বলার ক্ষেত্রে আরেকটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন দরকার। উলামায়ে কেরামের সবাই এই বিষয়ে একমত যে যদি কোরআনে কারিমের আয়াত থেকেও লিখে দেয়া হয় তাহলে এটাকে তাবিজ হিসাবে ঝুলানো এটা কি না 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 জায়েজ না না এটা উত্তম না, খেলাফে আউলা, এটা খেলাফে আউলা, এটা না করাটা উত্তম, এ বিষয়ে সবাই একমত। তবে কোরআনে কেবল কোরআনে কারিম থেকে যদি হয় তাহলে এটা জায়েজ না না জায়েজ, কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হচ্ছে সেটা জায়েজ আছে উইথ সাম কন্ডিশনস। সে তাকে যদি সে এই বিশ্বাস পোষণ করে যে আমার এই কবজ এটা আমাকে শিফা দেবেন না, শিফা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে তাকে এই আকীদা যদি তার মধ্যে সুদৃঢ় থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু এখানে কোরআনে কারিম আর আয়াত লেখা আছে, এটার অপমান বা এটা 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 এটার জন্য কোনোভাবেই অপমান না হয়। যেমন এটা এটা নিয়ে এই যে টয়লেটে যাওয়া, হ্যাঁ এইভাবে মানে কোরআনে কারিম এটা হচ্ছে একটা পবিত্র জিনিস, এটাকে কোনোভাবেই যেন এটার পবিত্রতা লঙ্ঘিত না হয় এই বিষয়টা যদি এনশিওর করা যায়, এবং সাথে সাথে সর্বাগ্রে এই বিশ্বাস পোষণ করতে হবে যে এই কবজ বা এই তামিমা এটা আমাকে শিফা দেবেন না, আমার শিফা দেবেন কে? আল্লাহ আজ্জা ওয়াজাল। তো মূলত মৌলিক এই দুইটা শর্ত যদি রক্ষা করা যায় তাহলে উলামায়ে কেরামরা বলছেন যে কেউ কেউ বলছেন একাংশের অভিমত হচ্ছে যে সেটা জায়েজ আছে, সেটা জায়েজ, কিন্তু সেটা না ঝুলানো এটা হচ্ছে উত্তম, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সে তার হুসনে জান যে এটা আমার রবের আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, হ্যাঁ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন থেকে নাজিল করছি যেটার মধ্যে শিফা আছে। এখন এটাকে আমি যেভাবে পড়বো এটাও তো কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হ্যাঁ এখানে মেন হচ্ছে কি মেন বর্ণনা দেওয়ার জন্য যে আমি কোরআনে যা নাজিল করছি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন থেকে আমি এমন কিছু নাজিল করছি যেটার মধ্যে কি আছে শিফা আছে। মেন কখনো এটা ওই যে বর্ণনার জন্য আসে, পুরা বিষয়ের বর্ণনা, আবার কখনো আংশিক বিষয়ের বর্ণনার জন্য আসে। মেন লিত্তাবঈজ বলা হয় আংশিক বিষয়ের বর্ণনা। যেমন মিন মিআ ইয়তিনি, আমাকে তুমি 100 টাকা থেকে 50 টাকা দাও, আমাকে 100 টাকা থেকে 50 টাকা দাও। ওইটা হচ্ছে এখানে মেনটা বর্ণনা দিচ্ছে আংশিকের, কোথা থেকে 100 থেকে 50-এর। মিন মিআ ইয়তিনি 50 মিন মিআ, আমাকে 50 টাকা দাও 100 থেকে। হ্যাঁ, মেন অনেক সময় ডিস্টেন্স বোঝানোর জন্য হয়, মিন সিলহেত ইলা দাক্কা, মিন দাক্কা ইলা সিলহেত, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা। হ্যাঁ, তারপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, ডিস্টেন্স বোঝানো হয়েছে মসজিদে হারাম থেকে কোথায় মসজিদে আকসা। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেলে ভুলে যাই সব কিছু। আল্লাহ
কেন ঝুলাচ্ছে সেগুলো?
আয় না, না, অনুনাজ্জিলু মিনাল কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনই মা হুয়া শিফা। তো এখন এই কোরআন থেকে আল্লাহ শিফা নাজিল করছেন, তো এখন সে বেজেটা কোরআনকে আমি পড়তেছি এটাও বিশ্বাস করছি, এবং কোরআনের আয়াত লিখেই আমি আমার সাথে রাখতেছি, কারণ এটা আমার রবের কালাম। আমি এই উত্তম ধারণা নিয়েই আমি এটা কী করতেছি, আমি রাখতেছি, যাতে আমাকে শয়তান আমাকে আসর না করে, বা আমি শয়তান থেকে বিমুক্ত থাকতে পারি, সেহার থেকে বেঁচে থাকতে পারি। এটাও তো কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলছেন আমি কোরআন থেকে নাজিল করছি যেটা শিফা। তো এই দলিলের ভিত্তিতে কেউ এটা করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে করাটা যেহেতু সালাফদের কী ছিল না, আমল ছিল না, যে কারণে আমরা বলবো যে এটা না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু ওই সঠিক আকিদা পোষণ করে কেউ যদি সেটা রাখে, তাহলে আপনি খুব দ্রুত ওইটা ফতোয়া দিতে যাবেন না যে এটা হারাম, এইটুকু খেয়াল রাখবেন বাস। কারণ আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এই বিষয়টা এই শর্তে বলছেন যে যদি কেউ করতে চায় তাহলে আমরা সেটাকে হারাম বলবো না, কিন্তু সার্বিক মানে সব অবস্থায় সর্বাবস্থায় এই বিষয়ের প্রতি অবশ্যই মানুষকে নিরুৎসাহিত করতে হবে, বিষয়টার প্রতি নিরুৎসাহিত করতে হবে। এটা আমি বললাম শুধু ফতোয়ার বিষয়টা, আর কিছু না। হ্যাঁ, যাতে সব কিছু আদল ভিত্তিক থাকে। না, এখন এই মাসালার উপরে ভিত্তি করে যে ইমাম সাহেব তাবিজ দেয়, সেই ইমামের পিছনে সালাত বর্জনের মাসালাটাও চলে আসবে, সেই ইমামের পিছনে সালাত বর্জনের বিষয়টাও চলে আসবে। যেমন আমাদের অনেকেই অনেকের কাছে প্রশ্ন যে আপনি জানেন ইমাম তাবিজ কবজ দিচ্ছে, এর পিছনে আমি সালাত বর্জন করব, বিষয়টাতে এত দ্রুত কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে একটু জাস্টিফাই করা উচিত, কারণ জামাতে সালাতের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে আমরা কী পাই সালাফদের থেকে নির্দেশ, যে তারা যদি ফাসিক হয়ে তাই থাকে, তাহলে ফাসিকও যদি হয়ে থাকে তারপরেও তুমি তার পিছনে সালাত আদায় করো। তারা যদি সালাত বাজেভাবে করে তাহলে তাদের বাজে কাজটা তাদের উপরে বর্তাবে, আর যদি সুন্দরভাবে আদায় করে তাহলে সেটা তোমাদের জন্য এবং তাদের জন্য উভয়ের জন্য কল্যাণ করে। এখন যে ইমামরা তাবিজের ব্যবসা করে, তাদের সম্পর্কে জেনে নেবেন এইটুকু যে ওই তাবিজটা মানে যেটা আনরিডেবল, পড়া যায় না এরকমের। যেমন অনেকেই দেখা যায় যে সংখ্যা ব্যবহার করে, এমনকি ওই যে বিসমিল্লার সংখ্যা 7, 8, 6, যদি এটাও করে তাহলে এটাও হারাম। প্রথম কথা হচ্ছে এই কাজটাও হারাম, পরিষ্কারভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এটা একটা বিষয়, ওইটাকে আমরা হারাম সরাসরি বলবো না, কিন্তু কেউ যদি আবার ওই 7, 8, 6 লেখে তাহলে এটাকে আমরা বলবো কি হারাম। কারণ এই যে বিসমিল্লার এই যে সংখ্যাটা 786, এটা নির্ধারণ কে করছেন? হয়তো কোনো মানুষ করছে, এমন কোনো মানুষ করছে যার কাছে ওয়াহি আসেনি, কোরআন বা সুন্নাহ তো বলেনি যে বিসমিল্লার সংখ্যাটা হচ্ছে কি কত, 7, 8, 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিঠির শুরুতে বা কোনো লেখার শুরুতে 7, 8, 6 তো লিখেননি, অথচ ওই সময় তো কাগজের সমস্যা অনেক বেশি ছিল না, কাগজের সংকট, পাতায় লিখতে হতো, হাড়ের মধ্যে লিখতে হতো। হ্যাঁ, কিন্তু এত সংকটের মধ্যেও পুরাপুরি লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি লিখেননি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু 7-8-6, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কোরআনে কারিমের কোনো আয়াতের সংখ্যা যদি কেউ ইউজ করে তাবিজের মধ্যে, তাহলে সেটাও হারাম। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা যে ইমামের পিছনে, যে ইমাম তাবিজের ব্যবসা করতেছে, যদি উনি দেখা যায় যে কোরআনে কারিমের আয়াত লিখে দিচ্ছেন স্পষ্টভাবে, এবং এরই সাথে সাথে মানুষকে উনি ওই দুইটা শর্তের কথা বলে দিচ্ছেন, এবং তিনি নিজেও ওই দুই শর্তে বিশ্বাসী যে আমার এই তাবিজটা এটা কিনা, এটা এই এই যে ঝুলন্ত বস্তুটাই শিফা প্রদানকারী বিষয় না, বস্তু না, শিফা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং আমি এটা কোরআনে কারিমের একটা আয়াত লিখে দিলাম, এবং এর সাথে সাথে যদি উনি নিজে কোরআনের প্রতি, কোরআনের সম্মান বা পবিত্রতা রক্ষায় বিশ্বাসী হয়ে থাকেন, এবং মানুষকেও সেই অ্যাডভাইস করে থাকেন যে এটা নিয়ে আপনি ময়লা জায়গায়, অপবিত্র জায়গায় যেন না, তাহলে ওই ইমামের পিছনে সালাত বর্জন করা যাবে না। কিন্তু যদি ইমাম হয় যে ওই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 7-8-6 এই ধরনের সংখ্যা, এগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, এগুলা লিখে, তাহলে এটা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে বিদআহ। এখন কথা হলো তার পিছনে সালাত বর্জন করার ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে, যে বেচারা জেনে শুনে সেটা করছে না না জেনে ওইটা করছে, যে আমার আকাবিররাই তো এইভাবে লিখে দিতেন আমিও তো লিখে দিচ্ছি। সালাত বর্জনের জন্য এই বিষয়গুলো দেখতে হবে। প্রথম কথা হলো আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে দেখতে হচ্ছে এই কারণে যে আমাদের পরিবেশ বা সমাজটা এরকম যে আপনি যদি ওই বিষয়গুলোকে একটু গভীরভাবে না দেখেন, তাহলে দেখা যাবে যে আমাদের জামাতে সালাত আদায় করার জায়গাই নেই, জামাতে সালাত আদায় করার কারণ প্রায় সবগুলা মসজিদে তো ওই ধরনের লোকদেরই দখলে। তাহলে কি করতে হবে? সালাফিদেরকে হয়ে যেতে হবে যে ঘরে সবাই সালাত আদায় করতেছে। যেমন আমাদেরই কিছু ভাইরা, ওনারা নিজেদের মধ্যে একটা ফতোয়া জারি করে দিছিলেন যে এই দেওবন্দি মসজিদে এদের পিছনে সালাত আদায় করা যাবে না, ওনারা সবাই ঘরে একাকি সালাত আদায় করতে শুরু করছিলেন। এবং এটা বেশ, ওনারা নিজেরাই বেশ বড় একটা ফতোয়া জারি করে দিছিলেন না আমাকে বাংলাদেশে। তো বাংলাদেশের এই ফতোয়াটা, মোটামুটি ফতোয়া যখন জারি করছিলেন, এটা এটা মূল ইম্পোর্ট হয়েছিল, এটা বাইরে থেকে ফতোয়াটা ইম্পোর্ট হয়েছিল বাইরে থেকে। তো বাইরে থেকে যারা সাপ্লাই দিছিলেন, এদের মধ্যে একজন আছিলেন বাইবর্ন বাংলাদেশি, হ্যাঁ, আর আরেকজন আছিলেন বাইবর্ন আরাবিক। তো আলা কুল্লি হাল, তো ইখওয়ানরা ঘরে সালাত পড়তে শুরু করলেন। এখন এই মাসআলাতে যারা শঙ্কা দিয়ে তাবিজ দেয়, এদের পিছনে সালাত আদায়, সালাত বর্জন করার ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে, যে যদি তারা তাবিজ কবজে বিশ্বাসী হয়ে থাকে যে এটা শিফা দেবে, এবং তারা যদি এই বিষয়টা রুলিং জানে, এই বিষয়টা যে এইভাবে তাবিজ দেওয়াটা এটা সালাফদের কি না আমল ছিল না, এটা জানার পরে যদি সেটা করে থাকে, তাহলে তাদের পিছনে সালাত বর্জন করতে হবে। আর যদি তাদের হয়তো, তাদের মধ্যে অনেকে আছে এরকম যে না আমাদের আকাবিররাও তো দিছেন, তো ওরা আকাবির বলতে মনে করে যে আকাবিররাই হচ্ছেন সালাফ, এরা আকাবির বলতেই মনে করে যে এরা সালাফ, মুফতি শফি সাহেব দিছেন, ওই মুফতি সাহেব দিছেন, গহরপুরের হুজুর দিছেন, হ্যাঁ, তারপরে ওই শেখ সাহেব দিছেন, ওই ধারণাবশত সে যদি দিয়ে থাকে, ওই ধারণাবশত যদি সে দিয়ে থাকে, তাহলে তাকে হক বিষয়টা পরিষ্কার করতে হবে, হক বিষয়টা তাকে জানাতে হবে। এখন যদি সেটা জানার পরেও তিনি যদি অবজ্ঞা করেন যে না আমি এই সমস্ত কিছু বুঝি না, আমার আকাবিররা দিছে আমি সেটাই দেব, তাহলে ওনার পিছনে সালাত বর্জন করতে হবে। ওনার পিছনে সালাত বর্জন করতে হবে। তখন সালাত বর্জনটা করা হবে কোন কারণে? হক রিজেক্ট করার কারণে। যে আমি একদিকে বলতেছি কাল আল্লাহ ও কাল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরদিকে তুমি বলতেছো কাল আল আকাবির কাল ফুলান ও আলান। এটা হচ্ছে ইমানের বিপরীত বিষয়। এটা হচ্ছে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতাইনের বিরোধী বিষয়। অতএব এই কারণে আপনার পিছনে সালাত পড়তে পারছি না। মশালাগুলো বুঝা যাচ্ছে তো? এরপরে এখানে আরেকটা মশালা, যে আপনি জানেন না যে একজন ইমাম তাবিজ দেয় কি দেয় না, একজন ইমাম উনি তাবিজ কবজ দেয় কি দেয় না। আপনি জানেন যে উনি হয়তো যে কোনো দেওবন্দি বা কোম মাদ্রাসা থেকে উনি লেখাপড়া করছে, তার কেরাত সহি আছে, হ্যাঁ, তিনি ইমানের যে বাহ্যিক বিষয়গুলো এগুলাতে সালাত সিয়াম শাহাদাতেই নিয়ে বিশ্বাসী, তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় না যে আপনি গিয়ে প্রথমে সালাত আদায় করার আগে ইমাম সাহেবের কামরায় যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি কোন আকিদায় বিশ্বাসী, দেওবন্দী আকিদায় বিশ্বাসী, না বেড়লভি আকিদায় বিশ্বাসী, না সালাফি আকিদায় বিশ্বাসী। আপনি তাবিজ দেননি? আচ্ছা, দিলে কী ধরনের তাবিজ দেন? আপনি সংখ্যা লিখেন, আয়াত লিখেন? আপনি কী আকিদা পোষণ করেন, আল্লাহ আরশের উপরে না নিচে না সর্বত্র? এই বিষয়গুলো আপনার জিজ্ঞেস করার দরকার নেই। এই জন্য আপনি অবলিগ না যে আমি সালাত আদায় করার জন্য আগে আমার ইমামের এই সমস্ত বিষয় আমাকে জেনে নিতে হবে, এটা আপনার খোঁজাখুঁজির দরকার নেই। ওয়ালা তাজাসসু, আপনি জাসুসি করতে যাওয়ার দরকার নেই। আপনি হুসনে জান রাখবেন যে একজন মুমিন, একজন মুসলিম, সে তাওহীদে বিশ্বাস করছে, রেসালাতে বিশ্বাস করছে, সে সালাত সিয়াম এগুলো আদায় করছে, বাস। তবে যদি আপনার কাছে এই বিষয়টা সুস্পষ্ট যে উনি অপেনলি তাবিজের বিজনেস করেন, তার কথাবার্তার মধ্যে শিরিক, তার কথাবার্তার মধ্যে বিদআ মুকাফিরা এগুলো প্রকাশ পাচ্ছে, তখনই আপনার কাজ হবে জাস্টিফিকেশন। ফারাকটা বুঝছেন নি? এর আগ পর্যন্ত যেমন আমার এই আপনারা আপনার ঢাকা থেকে আসছেন, এই ইমামের আকিদা কি আপনারা জানেন না? দেখতেছেন যে একজন লোক তার তিলাওয়াত ঠিক আছে, হ্যাঁ, তার একজন মুমিন মুসলিম, খালাস। এখন সালাত আদায় করার আগে ওনার কাছে গিয়ে এই সমস্ত ইন্টারভিউ নেওয়া, এটার জন্য এটা আমাদের দরকার নেই, আমরা সালাত আদায় করব। যদি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে উনি খুতবা দিয়েছেন এমন কোনো কথা বলছেন যেটা বাহ্যিকভাবে শিরক মনে হচ্ছে কিংবা যেটা বিদআ মুকাফিরা, তাহলে অবশ্যই ওনার সম্পর্কে আরেকটু জেনে নিতে হবে। এবং যদি জেনে বোঝা যায় যে না, উনি আসলে ওই 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 যে বিদআতে মুকাফিরা যেটার কথা বলছেন ওইটাতে উনি বিশ্বাসী, উনি ওই শিরকে বিশ্বাসী, তাহলে ওনার কাছে সালাত বর্জন করতে হবে, তাহলে সালাত বর্জন করতে হবে। যেমন খুতবাতে কেউ বললো যে হয়তো এই যে ওয়াহদাতুল উজুদের বিষয়টা বললো, হুলুলের বিষয় বললো, হ্যাঁ, ইবনুল আরবি যেভাবে বলছিল যে ওমাল কলবু আল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে শুয়ার কুকুর যা আছে সবই আমাদের ইলাহ, আল্লাহ ওইগুলোর মধ্যে স্রষ্টা সৃষ্টির মধ্যে ঢুকে গেছেন, হ্যাঁ, সব কিছু একাকার, এখন আনাল হক, আনাল হক, হ্যাঁ, যে এইটা হচ্ছে তাদের তাদের যে একটা বাতিল আকিদা, ফানাফিল্লাহ, ফানাফিল্লাহ, এরপরে বাকাবিল্লাহ, হ্যাঁ, ফানাফিল্লাহ মানে কি? আমি আমার সবকে, আমি আমার নিজেকে নিঃশেষ করে দিলাম আল্লাহর মধ্যে, এখন আমার আর কোনো অস্তিত্ব নাই, এখন আমি অস্তিত্বহীন হয়ে পড়লাম, বাকাবিল্লাহ, এখন বাকি থাকলো কি? আল্লাহ। তে আমি নিঃশেষ হয়ে গেলাম কোথায়? আল্লাহর মধ্যে ওইদিকে ঢুকে পড়লাম, আর এখন বাকি আছেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সবই তো নিঃশেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে তোমার রব, যুল জালালি ওয়াল ইকরাম। তো এই হচ্ছে ফানাফিল্লাহ এবং বাকাবিল্লার কনসেপ্টটা, এটাই, হ্যাঁ, যে তুমি আবার কি, আমি বলতে আমি কিছু নেই। এরা এই যে নিজের কিবিরকে খুব মানে কিবির তাকাব্বর মনে করে যে এটা আমি যদি বলি আমি তাহলে এটা কিবির হয়ে গেল। তুমি আবার কি, হু আর ইউ, তুমি তো কিছুই না, লাশ হয়ে তুমি একদম ফানা হয়ে যাও, নিঃশেষ হয়ে যাও। আর নিঃশেষ হয়ে আমি যাবো কোথায়? আরে তুমি তোমার রবের সাথে মিশে যাও। ওই রবের সাথে মিশে গেল, এখন রবের সাথে মিশে এখন সেও কি হয়ে গেল, রব। তো এখন আনাল হাক। এবং এই বিষয়ে তো এই যে শয়তানের ওয়াসওয়াসা দেয়া দলিলের তো অভাব নেই। হ্যাঁ, যে তখন ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন তার হাত আমার হাত, তার পা আমার পা, তার কান আমার কান, এই তো হয়ে গেল, তার বাকি রইল কি? এই ধরনের হুলুল, ওয়াহদাতুল ওয়ুজুদ, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, এইগুলো এই এই সমস্ত কথাবার্তা যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে রাজুল ফিহি মুশকিলাত কাসীরা। কিংবা আপনি যদি শোনেন যে কোনো লোক সে বলছে যে আপনারা যখন কোনো বিপদে পড়েন, যখন কোনো সমস্যায় নিপতিত হবেন, তখন শাহজালালের মাজারে যান, ওইখানে গিয়ে কান্নাকাটি করেন, কারণ ওনার আল্লাহর সাথে ভালো লিঙ্ক আছে, আপনি ওইখানে গেলে পরে উদ্ধার পাবেন, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। এই হচ্ছে আরও এ ধরনের অসংখ্য আমসিলা, এই সমস্ত কথাবার্তা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর আলহামদুলিল্লাহ সালাফিয়ুন যারা, ওনারা সবার আগেই শিরক এবং বিদাতের গন্ধ ওনাদের নাকেই লাগে। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এদের কাছে তাওহীদের নলেজটা সুস্পষ্ট, যে কারণে তাওহীদের বিপরীত বিষয়ের গন্ধটা তারাই সবার আগে পায় এবং তাওহীদের বিপরীত বিষয়গুলোকে সবার আগে তারাই চিহ্নিত করতে পারে। সালাফিয়ুনদের কাছে সুন্নার নলেজটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার, যে কারণে সুন্না বিরোধী বিদাআতী কোনো কথা, কোনো কোনো কাজ দেখলে এটা সবার কাছে, তাদের কাছেই ধরা পড়ে, এই ল্যাবরেটরিতেই সবার আগে ধরা পড়ে এটা, অন্যদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার না, যে কারণে তারা শিরিক বা কুফর বা বিদাআ এগুলাকে সহজে চিহ্নিত করতে পারে না। এই যে বললাম না যে আমাদের এই যে এবলকের ইমাম সাহেব, তো বেচারা ওই খুতবার মধ্যে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকযা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনাল খাওয়াতিম। তো এটা 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 উনি পড়তেছে খুতবার দ্বিতীয় খুতবায় শেষের দিকে। এক খুতবা আমি শুনলাম, মনে হলো যে এটা কি মনে হয় ভুলবশত পড়ছি কিনা, আল্লাহু আলাম। পরের খুতবায় দেখি মাশা আল্লাহ। তো এরপরে ওনার সালাতের পরে ওনাকে ধরলাম, ধরার পরে উনি নতুন আসছে, তখন ওই ইমাম সাহেব নতুন আসছেন ওইখানে। তো যে হুজুর এই এই দরুদটা এটা মনে হয় পড়াটা ঠিক না। তো বেশি আমার খুব কে বললো আপনাকে, আপনি কীভাবে বুঝলেন এটা ঠিক না, ঠিক কীভাবে আমার খুব ঝাড়ে দিয়ে কে বললো আপনাকে ঠিক না, আপনি কীভাবে বুঝলেন এটা ঠিক না? যে হুজুর আসলে মনে হয় এটা ঠিক হবে না, তো এটা না পড়াটাই আপনার জন্য উচিত, না পড়া উচিত। যখন আপনি উচিত বুঝলেন কীভাবে এটা না পড়া, আপনি কী বুঝছেন, আপনি জানেন না এটা কি? তো দেখলাম এছাড়া টেম্পার পুরো হাই হয়ে গেছে। আচ্ছা, তখন আমি একটু টাইটলি বললাম যে আগামী শুক্রবার থেকে এটা আপনি পড়বেন না, এটা কী পড়তেছেন এটা বুঝতেছেন না, আপনি কী পড়ছেন এটা বুঝছেন না, এটা যে শিরিক করতেছেন এটা বুঝেন না। যখন একটু টাইটলি বলছি তো এটা এটাতে শিরিক আপনি কোথায় পেলেন, তর্জমা করেন, এটা মসজিদের বাইরেই দাঁড়িয়ে বললাম তর্জমা করেন। তানহাল্লু বিহিল উকাদ, এই বিহির মার্জাকে কার দ্বারা মুশকিল আসান হবে, কার দ্বারা সমস্যার সমাধান হবে, রসুলের দ্বারা, এটা কি? হুজুর থাকেন কোথায়? না আছি এদিকে। হুজুর কী করেন? না কিছু করি টরি না, এমনি
তো বেচারা মনে করছে যে এই যে মানে আমি এখানে কাছে কোনো লজিংয়ে টজিংয়ে থাকি বা ওই যে টিউশনি বা এগুলাই মানে আসি এখানে কাছে, কি নাই তো বসে একটু চা খেয়ে যান, না চা খাওয়া দরকার নেই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। পরের দুই জুমা বন্ধ, আবার তৃতীয় জুমা থেকে ওইটাই শুনতেছি আমি শুরু করছি। ওই দিন আমার মেজাজটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। তো আমি ওই যে সালাদ পড়েই আমি বের হয়েছি, অপেক্ষা করছি ওরে যে আজকে খুব টাইটলি ধরব, অপেক্ষা করছি। এর মধ্যে আরেকজন আরেক হুজুর বেরিয়ে আসছেন, ওই আরেক মাদ্রাসার। তো উনি বেরিয়ে, তো উনি ওই আমাদের ওই স্টুডেন্টই, তো আলহামদুলিল্লাহ হুজুর কিসে যে না আজকে ওই তোমার ইমাম সাহেবকে ধরছি। আমি হুজুর বুঝছি যে কী কারণে আপনি দাঁড়ায়, আমি বুঝছি কোন জায়গাতে ওরে ওর ওই ওই দেখেন যে দুই সালাফি কিন্তু এটা কী করতে পারতেছে, ও বুঝতেছে হ্যাঁ না, তো বলতেছে হুজুর আপনি আপনি চলে যান, আমি ওরে কি ও আমার ছাত্র, ওই ইমাম আবার ওনার ছাত্র, তো হ্যাঁ আপনি আপনি কি। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম, এরপরে ও গিয়ে রুমে গিয়ে তারপরে খুব ভালো করে কি দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে এটা একদম পুরোপুরি বন্ধ করে দিছে। তো এই এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আখি, যে দেখেন যে ওই বুঝতেছে না এই যে কথাগুলো, এই যে দুরুদ পড়তেছে সে কিন্তু কী পড়তেছে এটা সে বুঝতেছে না। সে শুনে আসছে তার আকাবিররা এইভাবে পড়ছেন, তার হুজুররা এইভাবে পড়ছেন, ও এইটাই পড়তেছে। যখনই আমি তাকে বলছি যে তুমি তর্জমাটা করো এই জায়গার, হ্যাঁ স্যার, তো এটা আসলে অনেক সময় মানুষের অজ্ঞতার কারণে হয়। এটা যদি আপনি সুন্দরভাবে এদেরকে বুঝিয়ে দেন, এই মসজিদে এই মসজিদে এখানে আসার পরে তো এই ইমাম সাহেব শুনলাম উনি পড়তেছে এই যে মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ومن يعصهما فقد غوى ومن يعصهما فانه لا يضر الا نفسه وتبا فقد غوى এটাই আছে তাদের খুতবাগুলোতে লেখা। من يطع الله ورسوله فقد فاز ومن يعصهما فقد غوى وتبا কোনটাই লেখা আছে ومن يعصهما فانه لا يضر الا نفسه। তো এটা শুনে শুনলাম তো ওনাকে রাতে ফোন দিলাম, হুজুর মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা অথবা ফাকাদ ফাজা, ও মান ইয়াসিহিমা বলিয়েন না, না বলাটা মনে হয় ভালো, ও মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু বলাটা এটাই ভালো হবে। আপনি খে বেশ আপনি কে যে আপনার এক মুক্তাদি, মাঝে মধ্যে আপনার পিছনে সালাত আদায় করি। তো বেচারার কথা হয় যে কি অসুবিধা এটাতে, অসুবিধা তো আছি, অসুবিধা আছে, এটা এইভাবে না পড়াটা পড়া উচিত না। আপনি ওইভাবে বলবেন যে মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ও মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গওয়া অথবা ফাইন্নাহু লা ইয়াদুরু ইল্লা নাফসা। তো যাক, এছাড়াও প্রথমে ওই লোকটার মতো না অবশ্য, এর টেম্পারটা কিছু কম ছিল আলহামদুলিল্লাহ। তো আপনাকে কী হয়েছে এটাতে অসুবিধা কী, তো যখন অসুবিধা কী আমাকে বলতেছে কেন অমাইয়া আসিহিমা, এর অর্থ কী আপনি বলতে পারেননি? আমি না জি মনে হয় কিছুটা বলা যাবে, ও মাইয়া আসিমা ওই আল্লাহর রসুল না, বলে জি জি, তাহলে তো আপনি বুঝতেছেন তো অসুবিধা কোন জায়গায়। বললাম যে দেখেন যখন আপনি এত কিছু বলতেছেন তাহলে আপনাকে হাদিসের ভাষায় আপনাকে বলতে হয় বিসাল খাতিবু আনথা, আপনি অত্যন্ত বাজে একজন খাতিব, আপনি কিছু মাইন্ড করেন না, এই কথাটা আমার না, এটা হাদিসের পরিভাষা হচ্ছে, হাদিসের ভাষায় এটা হচ্ছে আপনি বিসাল খতিব অত্যন্ত বাজে একজন খতিব। ওই বেচারা মনে হইল যে একটু নড়ে চড়ে বসলো,
যে ওই যে মনে হয় যে এই কথাগুলো বুঝে গেলে লোকটা মাদ্রাসায় পড়ছে মনে হয় একটু আরবি জানে আর কি। তাহলে এবার নেওয়া যায় কেন, এর আগে বুঝছে তো ওই যে মাদ্রাসায় পড়ছো নি, তুমি কি জানো, তুমি কি বুঝো, আরবি বুঝো। তো বললাম যে দেখেন, এক লোক যখন এইভাবে বলছিলেন ওমাইয়া আসিহিমা ফা ইন্নাহু লা ইয়াদুরু ইল্লা নাফসা, তো ওই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন বিসাল খতিবু আনতা, তো আপনাকে ওইটাকেই বলতে হচ্ছে বিসাল খতিবু আনতা। আমাকে হুজুর এটার দলিলটা কি, কোন কিতাবে আছে? আমি বললাম আপনি সাহেব মুসলিম বের করেন এবং এই চ্যাপ্টারে দেখেন। শুক্রিয়া শুক্রিয়া, ইনশাল্লাহ আমি দেখব আলহামদুলিল্লাহ। এই যে দেখেন লোকটা, এরপর থেকে তার মুখে আমি একদিনও এই কথাটা এইভাবে উচ্চারিত হতে দেখিনি, ও আলহামদুলিল্লাহ। ওই প্রত্যেক সময় ওই এরপরের জমা থেকে এটাকে সংশোধন করে নিয়েছে ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলহু আলহামদুলিল্লাহ। এবং এর দ্বারা কাজ হয়েছে কি, ওই এফ ব্লকের মসজিদের ওই ইমাম সাহেবকে সে বলছে এটা পড়েন না, ডি ব্লকের মসজিদের ইমামকেও বলা হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা বন্ধ করছে কিনা আমি জানি না, তবে ওই এফ ব্লকে আমি একদিন পড়ছি, ওইখানে শুনছি এটা ওইভাবেই পড়তেছে আলহামদুলিল্লাহ। আর উনি তো পুরোপুরি ঠিক করে নিয়েছে, ডি ব্লকের খবর আল্লাহ আলাম, আমি জানি না ওইটা ঠিক করছে কিনা, আশা করি ঠিক করছে। না এটা এরপরে তো, হ্যাঁ এটা 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 না, এবং উনি নিজেই বুঝছে যে দেখেন আমি বলছি ওনাকে যে দেখেন দুইটা এক আল্লাহ এবং রাসূলকে একই দমিরের আন্ডারে আপনি ঢুকাইছেন কেন, এখানে ভুলটা কি বুঝছেন নি, যে একই 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 প্রনাউনের ভিতরে, একই প্রনাউনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমরা বলি তারা দুইজন, এখন এখানে তারা কারা, একজন হচ্ছে খালিক এবং একজন হচ্ছে মখলুক, আপনি ওইভাবে বলতে পারেন না তারা দুজন। রিয়াসত ভাই এখন বুঝছি, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ ওমাইয়া আসিহিমা হুমা, এটা হচ্ছে কি দ্বিবাচক একটা দামের বা একটা প্রনাউন। এখন এখানে যদি দুইজন একই প্রকৃতির হয়, দুইজনই মানুষ, তাহলে আপনি বলতে পারেন তারা দুজন, কিন্তু একজন হচ্ছেন রাব, একজন মাবুদ আর একজন আবিদ, একজন খালিক এবং একজন মখলুক। আপনি দুইজনকে ওই তারা বলে একই লফজের ভিতরে অন্তর্ভুক্ত করা এটা ঠিক না। ওইটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন বিসাল খতিবু আনতা, অত্যন্ত বাজে খতিব তুমি। মাশা আল্লাহ ওয়া শিতা, এটুকু শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কুল মাশা আল্লাহ ওয়াহদা, যে আল্লাহ যা চান এবং আপনি যা চান। একজন লোক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি বলো যে একমাত্র আল্লাহ যা চান, মাশা আল্লাহ ওয়াহদা। অতএব শব্দের প্রয়োগে বা শব্দ ব্যবহারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আলহামদুলিল্লাহ এগুলো এই যে যারা সালাফিয়ুন যারা আছেন তাদের চোখে এবং তাদের কানে এই বিষয়গুলো সবার আগে ধরা পড়ে। তো মাহাল্লে ইস্তেশাদ ছিল এই আলোচনার এইটুকুই, যে এগুলা সালাফিয়ুনদের যারা তাওহীদ এবং শিরকের জ্ঞান যাদের কাছে সুস্পষ্ট, সুন্নার জ্ঞান যাদের কাছে সুস্পষ্ট, তাদের কাছে বিপরীত বিষয়গুলো সহজে ধরা পড়ে, কিন্তু ওদের কাছে এই বিষয়গুলো ধরা পড়ে না, সহজে ধরা পড়ে না। ওই ইমামকে যখন তর্জমা করলো তখন উনি বুঝলো যে এটা ঠিক আছে। এই ইমাম সাহেবকে যখন এইটুকু এক্সপ্লেন করলাম যে দেখেন আপনি হুমা একটা জমিরের মধ্যে আপনি দুইজনকে নিয়ে আসতেছেন এবং কারা দুইজন, জি হুজুর ঠিক আছে বলো, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, আচ্ছা ঠিক আছে শুক্রিয়া। তো যাক, এই এই কারণে আমাদের ওই যে সালাত বর্জন বা অন্যান্য বিষয়গুলোতে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে এখানে খুব তাড়াহুড়া কিছু করা যাবে না। আপনি খুব দ্রুত একটা ফতোয়া দিয়ে দিলেন যে একজন মানুষ অজ্ঞতার কারণে এটা করতেছে, সে বুঝতেছে না। আপনি হয়তো আরবি বুঝতেছেন, এখন শুনলেন যে দেখেন বিষয়টা পড়তেছে ওমাইয়া আসিহিমা, ও শুনেই বললেন যে দেখছেন এক জমিরের মধ্যে আল্লাহ এবং রসুলকে দুজনকে সমান করে ফেলছে, এই লোকটা তো মুশরিক, এর পিছনে সালাদ হইব কীভাবে, ভাইয়েরা চলে আসেন আপনারা, এখানে না এখানে না, সালাদ বাসায় পড়বো আমরা। তো এখন বাহ্যিকভাবে আপনার কথাটা তো ঠিক, কিন্তু এখানের ফিক কি, এই বিষয়ে এই এই ক্ষেত্রে আপনার করণীয় কি, ওইটা আপনাকে বুঝতে হবে। আপনি তাড়াহুড়া করবেন না, বেচারা অজ্ঞতার কারণে না বুঝে ওইটা বলছে, আপনি যখন বুঝে বলবেন সে তখন ওইটা করবে না, এরপরে যদি করে যে এতে কী হইলো,
খুদা তো এই যে রসুল তো খুদা নেই, খুদা সে জুদা ভি নেই। এই যে বেড়লোহিদের কি আছে না ডায়লগ আছে না, রসুল তো খুদা নেই খুদা সে জুদা ভি নেই, তো দুজনকে এক জমিরের মধ্যে ঢুকাইলে অসুবিধাটা কি? যদি এই আকিদা হয় তাহলে বেরিয়ে আসেন, তাহলে বেরিয়ে আসেন, এর পিছনে আর চালাতে দেয় করে যাবে না। এই হচ্ছে যে দিনের বিষয়ে ফতোয়ার বিষয়ে এই বিষয়গুলো অবশ্যই খুব খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া না। তো আলা কুল্লি হাল আমাদের ওই যে মূল বিষয়ে আমরা ফিরে যাই, মূল বিষয় থেকে অনেক দূরে চলে আসছি আমরা। আল্লাহুল মুস্তাআন। অসুস্থ হলে পরে ট্রিটমেন্ট গ্রহণের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ঔষধের মধ্যে উপাদানগত বা বস্তুগতভাবে কোনো হারাম বিষয় থাকতে পারবে না, ঠিক এমনিভাবে আকিদাগতভাবে হারাম কোনো বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না, দুইটি হারাম না।